चैतन्य प्रभो नित्यानन्द श्रीअद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द
गौरांग हरे कृष्ण नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने नम ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्यदेशतारिणे वंछाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययन प्रारंभे हमें हमार परमाराध्य गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा शिवमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ও ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শিষ্যম জয় পিতাকা স্বামী শ্রীল গুরুদেবের পদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীপাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর হিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের হিতকে আশীর্বাদ প্রার্থনা করছি আজ আমরা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার গুন্ডিচা মন্দির মার্জন বিষয়বস্তুর ১২৮ নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করে শ্রবণ করব হরে কৃষ্ণ তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়া ঢেকা মারি পুরীর বাহির রাখিলে লইয়া তখন স্বরূপ দামোদর গোস্বামী সেই গৌড়ীয় বৈষ্ণবটিকে ঘাড় ধাক্কা দিয়ে গুন্ডিচা মন্দিরের বাইরে রেখে এলেন পুনঃ আসি প্রভু পাই করিল বিনয় অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়াই তারপর সর্বদামদর গোস্বামী মন্দিরে ফিরে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদ পদ্মে বিনীতভাবে নিবেদন করলেন সে লোকটি না জেনে অপরাধ করেছে তুমি দয়া করে তাকে ক্ষমা করে দাও তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা সারি করি দুই পাশে সবারে বসাইলা আপনে বসিয়া মাঝে আপনার হাতে তৃণ কাঙ্কর কোটা লাগিলা কুড়াইতে তখন শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন তারপর তিনি সারিবদ্ধভাবে সমস্ত ভক্তদের দুপাশে বসালেন এবং নিজে মাঝখানে বসে তৃণ কাঙ্কর কুটু ইত্যাদি কুড়াতে লাগলেন কে কত কুড়াই সব একত্র করিব যার অল্প তার ঠাই পিঠা পানা লইব শ্রী চৈতন্য মহাপ্রভু তখন ভক্তদের বললেন এগুলি কুড়িয়ে আমরা একত্রে করে দেখব কে কত কুড়িয়েছে যে অন্যদের থেকে কম কুড়াবে দণ্ডস্বরূপ তাকে আমাদের সকলকে পিঠাপানা খাওয়াতে হবে। এই মতো সব পুরী করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। এভাবে সমস্ত গুণ্ডিচা মন্দির পরিষ্কার করা হলো এবং তা নিষ্কলুষ ভক্তের হৃদয়ের মতোই শীতল এবং নির্মল হল। প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, নতুন নদী যেন সমুদ্রে মিলিল। তারপর যখন প্রণালিকা দিয়ে জল ছেড়ে দেওয়া হলো তখন মনে হলো যেন নতুন নদী সমুদ্রে এসে মিলিত হলো। এই মতো পুরোদ্বার আগে পথ যত, সকল সুধিল তাহা কেবর নিবে কত। এভাবে মন্দিরের দরজার সম্মুখে যত পথ ছিল সেগুলিও পরিষ্কৃত হল। কিভাবে যে তা হলো তা কে কত বর্ণনা করবে। তাৎপর্যে শিল প্রভুপাদ উল্লেখ করেছেন গুণ্ডিচা মন্দির মার্জন সম্বন্ধে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব তার হৃদয় সিংহাসনে বসাতে ইচ্ছা করেন তবে সর্বপ্রথমে তাকে তার হৃদয়ের মল ধৌত করতে হবে। হৃদয়টি নির্মল শান্ত এবং ভগবত ভক্তির প্রভাবে উজ্জ্বল করা আবশ্যক। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বলেছেন চেত দর্পণ মার্জনম। এই যুগে সকলেরই হৃদয় অত্যন্ত কলুষিত, সে সম্বন্ধে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে হৃদন্তস্তু হি অভদ্রাণী, হৃদয়ের পুঞ্জীভূত মহিলা দূর করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে উপদেশ দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে। তার ফলে সর্বপ্রথমে হৃদয় পরিষ্কৃত হবে, চেত দর্পণ মার্জনম। তেমনি শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় ১৭ নম্বর শ্লোকে বলা হয়েছে শূন্যত্বাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি অভদ্রাণী বিধুনুতি সুহৃত সতাম। সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ এবং কীর্তন করলে হৃদয়ের সমস্ত মহিলাগুলি অচিরেই দূর হয়ে যায়। ভক্ত যদি তার হৃদয়কে নির্মল করতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণ ও মহিমা শ্রবণ এবং কীর্তন করতে হবে। শূন্যতাং সকথা কৃষ্ণ, এই পন্থাটি অত্যন্ত সরল। কৃষ্ণ নিজেই হৃদয় পরিষ্কার করতে সাহায্য করেন, কেননা তিনি তো সেখানে বসে রয়েছেন। শ্রীকৃষ্ণ যদি জীবের হৃদয়ে বসে থাকতে চান এবং জীবকে পরিচালিত করতে চান তবে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে গুণ্ডিচা মন্দির পরিষ্কার করেছিলেন ঠিক সেইভাবে তাকেও তার হৃদয়কে পরিষ্কার করতে হবে। এভাবে নির্মল হলে হৃদয় শান্ত হয় এবং ভগবত ভক্তির আলোকে উজ্জ্বল হয়। হৃদয় যদি তৃণ কাঙ্কর এবং ধুলাবালিতে পূর্ণ থাকে, অর্থাৎ হৃদয় যদি অন্নাভিলাষে পূর্ণ থাকে, তাহলে পরমেশ্বর ভগবানকে সেখানে অধিষ্ঠিত করা যায় না। সকাম কর্ম, জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ ইত্যাদি অন্নাভিলাষ হৃদয়কে সেই সমস্ত অন্নাভিলাষ থেকে মুক্ত করতে হবে। সে সম্বন্ধে শিল রূপ গোস্বামী বলেছেন অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম, অর্থাৎ জ্ঞান কর্মাদি অন্যাভিলাষ থেকে হৃদয়কে মুক্ত করতে হবে। জড়জাগতিক মতি মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে পরমতত্ত্ব জানার প্রচেষ্টা সকাম কর্ম কঠোর তপশ্চর্যা ইত্যাদির কোনো প্রয়োজন নেই। এই সমস্ত ক্রিয়া জীবের স্বাভাবিক ভগবত ভক্তির প্রতিবন্ধক। এগুলি যতক্ষণ হৃদয়ে বর্তমান থাকে ততক্ষণ হৃদয় কলুষিত আছে বলে বুঝতে হবে, এবং তাই তা শ্রীকৃষ্ণের বসবাসের উপযুক্ত নয়। আমাদের হৃদয় যতক্ষণ নির্মল না হচ্ছে ততক্ষণ আমরা সেখানে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারি না। নির্বিশেষবাদ, অদ্বৈতবাদ, মনোধর্ম জ্ঞান, অষ্টাঙ্গ যোগ ঠিক কাঙ্করের মতো, সেগুলির দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি তো দূরে থাক। ভগবানের দেহে সেল বিদ্ধ করারই প্রয়াস করা হয়। কখনো কখনো যোগী এবং জ্ঞানীরা প্রাথমিক অবস্থায় ভগবানের নাম কীর্তন করে, কিন্তু তারা যখন ভ্রান্তভাবে মনে করে যে তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে, তখন তারা আর এই কীর্তন করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না। তারা মনে করে যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে ভগবানের নাম অথবা ভগবানের রূপ। এই ধরনের হতভাগ্য জীবেরা কখনো পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে পারে না, কেননা তারা জানে না ভগবত ভক্তি কী। তাদের সম্বন্ধে ভগবদ্গীতায় ১৬ অধ্যায় ১৯ নম্বর শ্লোকে বলা হয়েছে, তানহম দ্বিশত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপ্স্যামি অজস্রম অশুভান আসুরিন স্বেব যোনিষু। যারা ভগবানের প্রতি বিদ্রুপ ভাবাপন্ন এবং ক্রূর তারা নরাধম। আমি তাদের এই জড়জগতে অজস্র অশুভ অসুর জনিতে নিক্ষেপ করি। অসুরেরা সর্বদাই পরমেশ্বর ভগবান বিদ্রুপ ভাবাপন্ন এবং তাই তারা সবচাইতে দুষ্কৃতকারী। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিলেন কিভাবে এই সমস্ত কাঙ্করগুলি কুড়িয়ে দূরে ফেলে দিতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের বহির্ভাগও পরিষ্কার করেছিলেন যাতে এই সমস্ত কাঙ্করগুলি আবার ভিতরে এসে জমা না হয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বিশ্লেষণ করেছেন যে অনেক সময় কর্ম জ্ঞান আদি চেষ্টা দূরীভূত হলেও হৃদয়ে সূক্ষ্ম যেসব ময়লা থেকে যায় সেগুলিকে কুটিনাটি, প্রতিষ্ঠা, জীবহিংসা, নিষিদ্ধাচার, লাভ পূজা প্রভৃতির সঙ্গে তুলনা করা হয়। কুটিনাটি শব্দটি অর্থ হচ্ছে কপটতা। প্রতিষ্ঠা আশা বলতে নির্জন ভজন বা বুজরুকির দ্বারা নির্বুদ্ধ লোকেরা আমাকে একজন বড় সাধু বা মহান্ত বলুক, এইরূপ যে জড়ীয় সম্মানাদির আশা, যেমন লোকের চোখে বড় সাধু হওয়ার আশায় হরিদাস ঠাকুরের অনুকরণে নির্জন স্থানে ভজন করা ইত্যাদি। কনিষ্ঠ ভক্ত সাবধান না হলে কামিনী কাঞ্চন রূপ জড় বাসনার দ্বারা আক্রান্ত হবেই, তার ফলে হৃদয় পুনরায় কলুষিত হয়ে কঠিন থেকে কঠিনতর হতে থাকে। অবশেষে তারা বড় ভক্ত অথবা অবতার সাজাবার চেষ্টা করে। জীবহিংসা শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার বন্ধ করে দেওয়া। ভগবানের বাণী প্রচারককে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ পর উপকার। যারা ভগবত ভক্তির মহিমা সম্বন্ধে অজ্ঞ, বাণীর প্রচার বন্ধ করে দিয়ে কেবল নির্জন স্থানে বসে থাকা, তাহলে সে জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। কেউ যদি মায়াবাদী কর্মী অন্যাভিলাষীকে প্রশ্রয় দেয় এবং তাদের মন রেখে কথা বলে, তাহলে সেটিও জীবহিংসা। ভক্তের পক্ষে কখনোই অভক্তদের প্রশ্রয় দেওয়া উচিত নয়। পেশাদারি গুরু, ভেলকিবাজি দেখানো যোগী, এরা সকলেই জনসাধারণকে ধাপ্পা দিয়ে এবং তাদের প্রতারণা করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। তাই জনসাধারণের মঙ্গলের জন্য শুদ্ধ ভগবত ভক্তির প্রচার করা উচিত, যাতে তারা যথার্থই পারমার্থিক পথ অবলম্বন করতে পারে। সেই সমস্ত প্রচারকদের চারটি বিধি, আমিষাহার বর্জন, সব রকম নেশা বর্জন, অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন এবং ধৃতক্রীড়া বর্জন নিষ্ঠাভরে পালন করা অবশ্য কর্তব্য। এইভাবে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাঙ্কর, তৃণ, ধূলিরাশি প্রভৃতি ঝাড়ু দিয়ে ফেলে দেওয়ার পর শ্রী চৈতন্য মহাপ্রভু দুবার করে মন্দিরের সর্বত্র মার্জন ও প্রক্ষালন করলেন। তারপরও যদি কোথাও কোনো সূক্ষ্ম দাগ লেগে থাকে, সেজন্য তিনি নিজের পরিধেয় শুষ্ক বস্ত্রের দ্বারা ঘষে শ্রীমন্দির ও ভগবানের সিংহাসনকে মার্জন করলেন। এইভাবে মার্জন, প্রখালন, ঘর্ষণের পর শ্রীমন্দির স্ফটিকের মতো নির্মল হল। শুধু নির্মলই নয়, সুশীতলও হল। অর্থাৎ সাধুদের হৃদয় বিষয়ভোগ বাসনাজনিত ত্রিতাপ জলারহিত হয়, বস্তুত তখন তার হৃদয় থেকে অন্নাভিলাষ ও কর্ম জ্ঞান যোগ আদি চেষ্টারূপ ভুক্তিমুক্তির কামনা বিদূরিত হয়ে শুদ্ধ ভক্তির প্রকাশ হলে তা এই রকমই শান্ত ও সুশীতল হয়। অনেক সময় সমস্ত কামনা বাসনা বিদূরিত হলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত কোণে দু একটি সূক্ষ্ম দাগ লেগে থাকে। নির্বোধ জীব বুঝতে পারে না সেটি মুক্তি কামনা। নির্বিশেষবাদীদের সাজুজ্য মুক্তি কামনা তো দূরের কথা। তারপর চতুর্বিধ মুক্তি কামনারূপ সূক্ষ্ম দাগকেও চৈতন্য মহাপ্রভু তার বস্ত্রের দ্বারা ঘষে ঘষে উঠিয়েছিলেন। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে সাধক তার হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করে শ্রীকৃষ্ণের স্বচ্ছন্দ বিহার স্থল করবার জন্য মহা উৎসাহের সঙ্গে উচ্চৈশ্বরে কৃষ্ণ নাম করতে পারে, হৃদয় মার্জন করতে পারে, সেই শিক্ষাই দিয়েছিলেন। মহাপ্রভু প্রতিটি ভক্তের কাছে গিয়ে তাদের হাত ধরে মন্দির মার্জনের সেবা শিক্ষা দিয়েছিলেন। যার কাজ ভালো হয়েছিল তাকে তিনি প্রশংসা করেছিলেন, এবং যার সেবা তার মনের মতো হয়নি তাকেও পবিত্র ভর্ৎসনা করে শিক্ষা দিয়েছিলেন। যারা শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করেছেন তাদের সকলেই কর্তব্য এই দায়িত্ব গ্রহণ করা। শ্রী চৈতন্য মহাপ্রভু এই গুণ্ডিচা মন্দির মার্জনের দ্বারা শিক্ষা দিয়ে গেছেন। যারা আচার্যের কার্য করছেন তাদের কর্তব্য শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে নিজে আচরণ করে ভক্তদের শিক্ষা দান করা। যিনি যত বেশি পরিমাণ অভদ্র রাশি হৃদয় থেকে আহরণপূর্বক পরিষ্কার করতে সমর্থ হবেন তিনি তত বেশি প্রভুর প্রিয় হবেন, এবং যার অনর্থ নিবৃত্তি সামান্যই ঘটেছে তার পক্ষে শান্তিস্বরূপ হরিগুরু বৈষ্ণব সেবায় বিধি নির্দিষ্ট হয়েছে। এভাবে চৈতন্য মহাপ্রভু গুণ্ডিচা মন্দির মার্জন করে আমাদের শিক্ষা দিলেন কিভাবে হৃদয়কে নির্মল এবং শান্ত করে সেখানে শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করতে হয়। নৃসিংহ মন্দির ভিতর বাহিরে শুধিল, ক্ষণেক বিশ্রাম করি নৃত্য আরম্ভিল। শ্রী চৈতন্য মহাপ্রভু নৃসিংহ মন্দির বাইরে এবং অভ্যন্তরে পরিষ্কার করলেন, তারপর কিছুক্ষণ বিশ্রাম করে তিনি নৃত্য করতে আরম্ভ করলেন। গুণ্ডিচা মন্দিরের সন্নিকটে একটি সুন্দর এবং পুরাতন নৃসিংহ মন্দির আছে। সেখানে নৃসিংহ চতুর্দশীর দিনে বিরাট মহোৎসব হয়। শ্রী মুরারিগুপ্ত রচিত শ্রী চৈতন্যচরিত গ্রন্থে শ্রী নবদ্বীপ ধামে শ্রী নৃসিংহ মন্দির সংস্করণ লীলা বর্ণিত হয়েছে। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত সিংহ সম। চারিদিকে ভক্তরা কীর্তন করছিলেন এবং তাদের মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভু মত্ত সিংহের মতো নৃত্য করছিলেন। শ্বেতকম্প বৈবন্যাশ্রু পুলক হুঙ্কার নিজ অঙ্গ ধুইয়া গে চলে অশ্রুধান। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নাচছিলেন তখন তার অঙ্গে শ্বেদ কম্প বৈবর্ণ অশ্রু পুলক আদি প্রেমের বিকার দেখা দিচ্ছিল। কখনো তিনি হুঙ্কার করছিলেন এবং তার অশ্রুধারায় তার অঙ্গ ভেসে যাচ্ছিল। চারিদিকে ভক্ত অঙ্গ কৈল প্রখালন শ্রাবণের মেঘ যেন করে বরিশন। সেই অশ্রুধারা চারিদিকে ভক্তদেরও ধৌত করল, শ্রাবণের মেঘের মতো তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল প্রভুর উদ্দণ্ড নিত্যে ভূমিকম্প হইল। সেই মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরে গেল এবং মহাপ্রভুর উদণ্ড নৃত্যে ভূমি কম্পিত হল। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই আনন্দে উদণ্ড নৃত্য করে গৌর রায়। স্বরূপ দামদারের উচ্চ কীর্তন মহাপ্রভুর সবসময় ভালো লাগত, তার সেই কীর্তন শুনে আনন্দে তিনি উদণ্ড নৃত্য করতে লাগলেন। এই মতো কতক্ষণ নৃত্য যে করিয়া বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। এভাবে কিছুক্ষণ নৃত্য করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু সময় বুঝে বিশ্রাম করলেন। আচার্য গোসাঁয়ের পুত্র শ্রী গোপাল নাম নৃত্য করিতে তারে আজ্ঞা দিল গৌরধাম। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন শ্রী গোপাল নামক অদ্বৈত আচার্যের প্রভুর পুত্রকে নৃত্য করতে আদেশ দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন শ্রী গোপাল নামক অদ্বৈত আচার্যের পুত্রকে নৃত্য করতে আদেশ দিলেন। প্রেমাবেশে নৃত্য করি হইলা মূর্ছিত অচেতন হইয়া তেহ পড়িলা ভূমিতে। প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রী গোপাল মূর্ছিত হল এবং অচেতন হয়ে ভূমিতে পড়ল। আস্তে ব্যস্তে আচার্য তারে কইল কুলে শ্বাস রহিত দেখি আচার্য হইলা বিকলে। শ্রী গোপাল যখন মূর্ছিত হয়ে পড়ল তখন অদ্বৈত আচার্য প্রভু তাকে কুলে তুলে নিলেন এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে দেখে তিনি অত্যন্ত বিচলিত হলেন। নৃসিংহের মন্ত্র পড়ি মারে জল ছাটি হুঙ্কারের শব্দ ব্রহ্মাণ্ড যায় ফাটি। অদ্বৈত আচার্য যখন নৃসিংহ মন্ত্র পড়ে জল ছিটাতে লাগলেন তার হুঙ্কারের শব্দে মনে হচ্ছিল যেন ব্রহ্মাণ্ড বিদীর্ণ হচ্ছে। অনেক করিল তবু না হয় চেতন আচার্য কান্দে ন কান্দে সব ভক্তগণ। অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন তার চেতনা ফিরে এলো না তখন অদ্বৈত আচার্য এবং অন্যান্য ভক্তরা ক্রন্দন করতে লাগলেন। তবে মহাপ্রভু তার বুকে হস্ত দিল উঠ গোপাল বলি উচ্চ স্বরে কহিল। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু গোপালের বুকে হাত রাখলেন এবং উচ্চ স্বরে বলতে লাগলেন, বললেন গোপাল উঠ। শুনিতেই গোপালের হইল চেতন হরি বলে নৃত্য করে সর্বভক্তগণ। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ডাক শোনা মাত্রই গোপাল তার বাহ্য চেতনায় ফিরে এল। তখন সমস্ত ভক্তরা হরিধ্বনি দিতে দিতে নৃত্য করতে লাগলেন। এই লীলা বনিয়াছেন দাস বৃন্দাবন অতএব সংক্ষেপে করি করিলু বর্ণন। এই যে লীলা বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তাই আমি সংক্ষেপে তা বর্ণনা করলাম। এটি বৈষ্ণবের আচার। পূর্বতন কোন আচার্য যদি কোনো বিষয়ে ইতিমধ্যে লিখে থাকেন তাহলে নিজের ইন্দ্রিয়তৃপ্তি সাধনের জন্য অথবা পূর্বতন আচার্যকে অতিক্রম করার জন্য সে বিষয়ে আর কিছু লেখা উচিত নয়। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের প্রয়োজন ব্যতীত তার পুনরাবৃত্তি করা উচিত নয়। তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া স্নান করিবারে গেলা ভক্ত গণ লইয়া। তারপর কিছুক্ষণ বিশ্রাম করার পর মহাপ্রভু ভক্তদের নিয়ে স্নান করতে গেলেন। তীরে উঠি পড়ে না প্রভু শুষ্ক বসন, নৃসিংহদেবে নমস্করি গেলা উপবন। স্নান করে তীরে উঠে শ্রী চৈতন্য মহাপ্রভু শুষ্ক বসন পড়লেন এবং শ্রী নৃসিংহদেবকে নমস্কার করে উপবনে গেলেন। উদ্যানে বসিয়া প্রভু ভক্তগণ লইয়া, তবে বাণীনাথ আইলা মহাপ্রসাদ লইয়া। ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু উদ্যানে বসলেন, তখন বাণীনাথ মহাপ্রসাদ নিয়ে এলেন। কাশী মিশ্র তুলসী পড়িছা দুইজন, পঞ্চশত লোক যত কর এ ভোজন। তত অন্ন পিঠাপানা সব পাঠাইল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। কাশী মিশ্র এবং তুলসী পড়িছা উভয় পাঁচশো লোকের খাওয়ার মতো প্রসাদ পাঠালেন। নানা প্রকারের পিঠা পানা অন্ন ব্যঞ্জন সমন্বিত সেই প্রচুর পরিমাণে মহাপ্রসাদ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।